শ্রোতা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলাপনের আলোচনা থেকে। আমার সঙ্গে সেলিম হোসেন আসছেন, সেলিম এই মুহূর্তে প্রযোজনার দায়িত্বে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই আসছেন। তো আপনাদের বলে দিই, বাংলাদেশে বিরোধী দলগুলো জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করলেন, তারপরে আবার বিকল্প ধারার নাম আসছে, বিরোধী দলের মধ্যে নানা ধরনের মত পার্থক্য, কিছু মিশ্র প্রতিক্রিয়া, এই জোট বাঁধার বিরুদ্ধে পক্ষে সব কিছুই আমরা শুনতে পাচ্ছি। এবং তাছাড়া এই যে সেলিম চলে এসেছে, তো সেলিম, আমার মনে হয় যে আমরা আলাপনের আলোচনায় আজকে বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের তৎপরতায় যে কিছু মিল গরমিল দেখা যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব, তাই তো?
জি, আজকের তো মূল আলোচনা এই বাংলাদেশের নির্বাচন পূর্ববর্তী অবস্থা নিয়ে। তো আজকের অবস্থা আসলে আমরা একটু আগে আমাদের রিপোর্টার ঢাকা থেকে পাঠিয়েছেন যে বিকল্প ধারার একটি সংবাদ শুনেছি, আর তারও আগে গত কয়েকদিন ধরে আমরা শুনছি যে বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইছে।
কামাল হোসেন, ডক্টর বদরুল চৌধুরী এগিয়ে এসেছেন, ঐক্য জোট গড়ছেন, এবং তারপরে মত পার্থক্য দেখা দিল, তারপরে বিভিন্ন মানে বিভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে বাংলাদেশের বিরোধী দলের কার্যক্রম কর্মসূচি।
জি, সেই
তো আমাদের প্যানেলে দুজন অতিথি রয়েছে।
আচ্ছা, প্যানেলে দুজন অতিথি রয়েছেন, তাদের পরিচয় করিয়ে দেবার আগে আমি দুটো কথা একটু ছোট্ট করে বলি। যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আলোচনা সমালোচনা যে চলছে, বিভিন্ন দলের মধ্যে ভাঙন দেখা দিয়েছে, জোট হয়েছে, দলের ভেতর থেকে নেতাদের বহিষ্কার করা হচ্ছে, তো এইসবের প্রেক্ষিতে আজকের এই আলোচনা। এবং এই আলোচনায় আমরা দুজন অতিথি নিয়েছি, একজন নিউ ইয়র্ক থেকে, আপনি জানেন বাংলাদেশ পত্রিকার, বাংলাদেশ নামে একটি সাপ্তাহিক পত্রিকা আছে, সে তার সম্পাদক ডক্টর ওয়াজেদ খান যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, এবং ঢাকা থেকে যোগ দিয়েছেন মোস্তফা ফিরোজ, হেড অফ নিউজ বাংলা ভিশন টেলিভিশন।
আপনারা দুজন আছেন কি লাইনে?
জি জি জি, আমি ডক্টর ওয়াজেদ খান বলছি, মোস্তফা ফিরোজ আছি।
আচ্ছা, ধন্যবাদ আপনাদের দুজনকেই, আপনারা সময় করে আমাদের এই আলোচনায় যোগ দিচ্ছেন,
ধন্যবাদ।
তো আপনারাই তো ওখান থেকে বলবেন, বিশেষ করে ঢাকায় আছেন।
হ্যাঁ, মোস্তফা ফিরোজের কাছ থেকে আমরা খুব ভালো করে বর্তমান অবস্থা জানতে পারবো। আমি একটি প্রশ্ন করতে চাই, সেটি আমার,
তোমার প্রশ্ন দিয়ে শুরু করব,
আমার প্রশ্ন দিয়ে শুরু করি।
বেশ,
কারণ কি আপা, আমি একটু আগে ডক্টর আলী রিয়াজের একটি আর্টিকেল পড়ছিলাম বাংলাদেশের নির্বাচনের অবস্থা নিয়ে, সেখানে বিশাল মানে অনেক বড় আর্টিকেল, তিন পর্বের আর্টিকেল, তার ভিতরে প্রথম পর্বে তিনি একদম শুরুই করেছেন যে বিষয়টি নিয়ে, সেটি আমি উদ্ধৃত করছি। যদিও ক্ষমতাসীন দলের নেতারা সমস্বরে বলছেন যে সংবিধানে বিবৃত ব্যবস্থা অনুযায়ী যথাযথ সময়ে নির্বাচন হবে, তথাপি ইতিমধ্যে অনেকের মনেই প্রশ্ন উঠেছে আদৌ নির্বাচন হবে কিনা। কোনো কোনো রাজনৈতিক দলের নেতারাও এ ধরনের আশঙ্কা প্রকাশ করছেন। আমি মোস্তফা ফিরোজকে প্রশ্ন করতে চাই যে আপনার মনে কি প্রশ্ন বা
আশঙ্কা দেখা দিচ্ছে কি বা দিতে পারে?
আমার মনে হচ্ছে যে এখনো বাংলাদেশের যে সামনের রাজনীতিটা, নির্বাচনী রাজনীতিটা, সেটা বেশ কয়েকটি কারণে ঘোলাটে। যেমন সরকার বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার থেকে দলীয় সরকার, এটা হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতাটা, এবং এটাই হচ্ছে খুবই সংবিধান সম্মত, গণতন্ত্র সম্মত। কিন্তু সামনে নির্বাচনকে সামনে রেখে যে পরিবেশ গড়ে তোলার কথা, সেই পরিবেশের দিকে কিন্তু তারা মনোযোগী হচ্ছে না। যেমন আমি উদাহরণ দিই যে সামনে 23 তারিখে ফ্রন্টের একটি সমাবেশ হবার কথা সিলেটে, প্রথম সমাবেশ। সেই সমাবেশ প্রথমে অনুমতি দিয়ে পরে পুলিশ সেটি বাতিল করেছে, এবং সেখানকার বিএনপির নেতৃবৃন্দকে তারা আনুষ্ঠানিকভাবে সেই মানে নিষেধটা জানিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন যে না, সেটি কি বলে বন্ধ নয়, এটা স্থগিত করা হয়েছে। তো এখন যদি বিরোধী জোটের বা বিরোধী দলের রাজনীতিটা যদি সরকার এভাবে নিয়ন্ত্রণ করতে থাকে, তাহলে যে সামনে একটা ফ্রি ফেয়ার পরিস্থিতি হবে, সব দলের একটা অংশগ্রহণ হবে, এবং তারা তাদের মতন করে যে দাবি দাওয়া নিয়ে যে জনগণের সামনে নামবে, তার তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর ইতিমধ্যে দেখেছেন যে তারা মুখে স্বাগত জানাচ্ছে জোটকে, কিন্তু তীব্রভাবে কিন্তু আবার নেতা ধরে ধরে, যেমন ডক্টর কামাল হোসেন, তারপরে ব্যারিস্টার মনিরুল হোসেন, এভাবে ধরে ধরে তারা কিন্তু আক্রমণ করছেন। তো ঠিক আছে, সমালোচনা করতে পারে, কিন্তু যে অধিকারগুলো, গণতান্ত্রিক অধিকারগুলো, সংবিধান সম্মত যে অধিকারগুলো, সেগুলো তো তারা চর্চা করতে দিচ্ছে না। তাহলে যে সামনে একটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার থেকেও দলীয় ব্যবস্থাটা যে সর্বোত্তম, সেটা তো প্রমাণ করার জন্য সরকার অগ্রসর হচ্ছে না।
আমরা এবার নিউ ইয়র্কের দিকে দৃষ্টি ফেরাই।
ডক্টর ওয়াজেদ খান, নিউ ইয়র্কে বাংলাদেশী ডায়াসপোরা কমিউনিটি সবচেয়ে বড়, আপনাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছে? বাংলাদেশের নির্বাচন নিয়ে তো উৎসব হয় সব জায়গায়।
এখানে তো উৎসব কি, রাজনীতি চলে বাংলাদেশে, লিটল বাংলাদেশ নিউ ইয়র্কে।
হ্যাঁ,
না, নিউ ইয়র্কে তো অবশ্যই বাংলাদেশে যখন যা ঘটে প্রতি মুহূর্তে তার একটা প্রভাব এখানে পড়ে, ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় হয়, পক্ষে বিপক্ষে সবসময় লোকজন মিছিল, মিটিং, সভা সমিতি করে থাকে। তো বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতি যেভাবে মোড় নিচ্ছে, তাতে আমার মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষ করে বিরোধী শিবিরে যে ধরনের ঐক্য প্রক্রিয়া চলছে, এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় যদি নির্বাচনী ঘোষণা করা হয় যে কবে নির্বাচন হবে, কখন হবে ঘোষণা করা হয়, এই পর্যায়ে যদি
সেটা তো নভেম্বর মাসে ঘোষণার কথা বলেইছে, বলা হয়েছে যে নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে।
হ্যাঁ, ঘোষণা করা হবে। এখন এখন মনে করেন যদি জাতীয় সংসদ বহাল থাকে, এই বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি বহাল থাকেন, তার ক্যাবিনেট, হয়তো বা কিছু মন্ত্রী এখানে রদ বদল হতে পারে বা ক্যাবিনেটের আকারটা ছোট হতে পারে, এবং সবকিছু যদি বহাল থাকে, কার্যকর থাকে, তাহলে এই একাদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, কতটা অবাধ হবে, কতটা নিরপেক্ষ হবে, এবং বিরোধী দলে যারা রয়েছে তারা কতটা নির্বাচনী মাঠে সরব থাকতে পারবে, প্রচারণা চালাতে পারবে, এটা এটা কিন্তু এখনো ধোয়াকে, এটা এখনো পরিষ্কার নয়। পরিষ্কার না হলেও আমরা বুঝতে পারছি যে মিডিয়ার লোক হিসেবে যে এটা অত্যন্ত কি বলবো আমি, যে আশঙ্কাজনক থেকেই যাবে যদি না সরকারের নমনীয় কোনো মনোভাব না থাকে, সরকার যদি বিরোধী দলের সাথে ন্যূনতম কোনো আলোচনায় না আসে, যেটা সরকার পক্ষ খুব স্পষ্ট করেই বলে দিয়েছে যে তারা কোনো ধরনের আলাপ আলোচনায় যাবে না। তো এতে করে রাজনীতি, আমাদের যে বাংলাদেশের রাজনীতি শুধু নির্বাচন আসলেই রাজনীতি হয় এবং ভোটের রাজনীতি, এখানে সরকার পরিবর্তনের রাজনীতি নির্বাচনকে ঘিরে, কিন্তু সত্যিকারে রাষ্ট্রের যে কিছু নিয়ম নীতি পরিবর্তন বা সংস্কার প্রয়োজন, এগুলোর কথা সরকার পক্ষ তো বলছেই না, বিরোধী পক্ষ এ ধরনের কোনো আমরা দাবি দেওয়া বা কোনো তাদের কোনো প্রস্তাব আমরা এখনো দেখতে পাচ্ছি না।
তবে ডক্টর ওয়াজেদ খান, আপনার কথা আমরা পত্রপত্রিকা এবং টেলিভিশন নিউজে এরকম আভাসই পাচ্ছি, কিন্তু তারপরেও বাংলাদেশে এই নির্বাচনকে ঘিরে বিরোধী পক্ষীয় যে জোট গড়ে উঠেছে, এই জোটটি নিয়ে অনেকেই, বিশেষ করে আপনি বিরোধী পক্ষের কথা বলছেন, খুব আশাবাদী যে এই বিরোধী যে জোট নির্বাচন, হ্যাঁ, নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করার ক্ষেত্রে অবদান রাখবে অন্তত। তো নির্বাচনের আর হয়তো
আড়াই মাস
সময় আছে, এর ভিতরে এই জোটের ভেতরেও নানান রকম, জোট নিয়েও নানান রকম প্রশ্ন উঠেছে। আমরা টকশোতে প্রত্যেক দিন দেখি এই জোটের বিভিন্ন নেতাদের সম্পর্কে আলোচনা করা হয়,
পরস্পর বিরোধী মন্তব্য করছেন, তারপরে
এখন দেখেন বাংলাদেশে রাজনৈতিক জোট, একটা সরকারের সাথে যে 14 দলীয় মহাজোট আর অপরদিকে যে 20 দলীয় জোট ছিল, এই দুটো জোট কাজ করে যাচ্ছিল। তার মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এবং অপরটি বিকল্প ধারার ডক্টর বি চৌধুরী সাহেব ছিলেন, তিনি ওনার ছেলে এবং মান্নান সাহেব, তারা তিনজন। এখন দেখেন আমাদেরকে এই যে রাজনীতি, বিএনপি একটি অত্যন্ত বড় দল বাংলাদেশের, প্রায় সমানে সমান চলে আওয়ামী লীগ এবং বিএনপি। এখন বি চৌধুরীর যে বিকল্প ধারা, তার যে রাজনীতি, তার যে ঐক্য প্রক্রিয়া, তার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি কি তার ড্রয়িং রুমে মিটিং হচ্ছে, সাংবাদিকরা সেখানে যাচ্ছেন, সেখানে তিনি তার ছেলে মাঝখানে একজনকে বসিয়ে দিয়েছেন মান্নান সাহেব, তারা ওখান থেকে রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন এবং বিএনপি কে শর্ত দিচ্ছে তারা কতটা আসন দেবে না দেবে, এগুলো হাস্যকর। এই 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 রাজনীতি আমার মনে হয় এটা এইভাবে হয় না। তবে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে মাহমুদুর রহমান মান্না এবং তারা যদি ঐক্যবদ্ধভাবে বিএনপির সাথে এক হয় এবং এই রাজনীতিতে যদি তারা যে সব 7 দফা এবং 11 দফা দাবি নামা পেশ করেছে সরকারের নিকট, আমার মনে হয় না সরকার এই সব দাবির কোনটি তারা মানবে বা মানতে বাধ্য। সেক্ষেত্রে একমাত্র আন্দোলন ছাড়া তারা কোনো কিছু আদায় করতে পারবে না। এই আন্দোলনের ক্ষেত্রে এই ঐক্যজোট কতটা শক্তিশালী ভূমিকা রাখবে এটা
এটা দেখার
এখন দেখার বিষয়। আমাদের একজন শ্রোতা লাইনে আছেন,
তারপরে মোস্তফা ফিরোজের কাছে যাব।
হ্যালো,
জি
আমাদের কোন শ্রোতা লাইনে আছেন?
জি জি,
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, হ্যাঁ বলুন।
আমি হাবিবুল বাসার বলছিলাম, আমি লাইনে ছিলাম আর কি, সাহেবের কথা শুনছিলাম খুব মনোযোগ দিয়ে।
আপনি কোথা থেকে বলছেন?
আমি ঢাকা থেকে বলছিলাম।
আচ্ছা,
আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে মোটামুটি অ্যানালাইসিস করি, যদিও আমি কোনো পলিটিক্যাল নেতা না বা কর্মীও নই, তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি একটু ব্যাকে যেতে চাই, 2014 নির্বাচনটার দিকে যেতে চাই। বিএনপির যে ভুল জাতঘাতী সিদ্ধান্ত, যেখানে তারা 5-5টি সিটি কর্পোরেশনে জিতেছিল এবং অনেক সংখ্যক ভোট পেয়েছিল তারা, তারপরেও তারা 2014 সালে কিন্তু অপোজিশন পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তো তাদেরকে কিন্তু একটা অপশন দিয়েছিল, সুযোগ দিয়েছিল যে আপনারা আসেন, আমরা আলোচনা করি, আলোচনা করে একটা বেটার ইলেকশন করতে পারি কিনা, কিন্তু সেই সুযোগটা কিন্তু তারা গ্রহণ করেনি। আর পলিটিক্যাল পলিটিক্স হচ্ছে একটা মাইন্ড গেম, এখানে যদি আপনি মিস করে যান, কোন সুযোগ ভুল করে যান, তাহলে সেটাকে রিকভারি করতে অনেক সময় লাগে। আমি মনে করি যে বিএনপি এখন আওয়ামী লীগ থেকে অনেক দূরে দূরে আছে, যোজন যোজন দূরে আছে, সেটা তাদেরই ভুল আত্মঘাতী সিদ্ধান্ত। আর করাপশন এবং আরো অন্যান্য টেরোরিজম যেটা বিএনপির আমলে হয়েছে, সেটা কিন্তু মানুষ এখনো ভুলে যায়নি। হ্যাঁ, সেটা এখনো ভুলে যায়নি, আমরাও ভুলি না।
কিন্তু আপনি কোনো প্রশ্ন করবেন?
আপনার কি কোনো প্রশ্ন আছে নাকি আপনার বক্তব্য, আপনার প্রশ্নটা কি?
হ্যাঁ, আপনি মন্তব্য করছেন।
আমার কোশ্চেনটা হচ্ছে যে বর্তমান যে বিএনপি ঐক্যজোটের সাথে মিশলো, তো এখানে এখানে বিএনপির কি বেনিফিট হবে? আমি আই হ্যাভ ডাউট না, এটাই আমার প্রশ্ন। বড় পার্টি বিএনপির মতো একটা বড় পার্টি যাদের সাথে নেগোসিয়েশন করতে যাচ্ছে,
যারা আপনার কোন কনস্টিটিউশন থেকে একক ভাবে কারোর সাহায্য ছাড়া নির্বাচিত হতে পারবে না, কিন্তু তাদের সাথে একটা ঐক্য প্রক্রিয়ায় তারা যুক্ত এবং সরকারের অংশীদার তারা।
আপনারা প্রশ্নকর্তা এবং যারা প্যানেলে আছেন, দুই তরফেই আমরা বলতে চাই, আমি এবং সেলিম, যে বাংলাদেশে কিন্তু রাজনীতিতে আমরা দেখেছি যে জোট গঠন করে থাকেন ক্ষমতাসীন দল, যে আওয়ামী লীগ আছেন, অতীতে তারা জোট গঠন করেছেন এবং কোন দলই এককভাবে অনেক সময় এগিয়ে আসে না, বিএনপি হোক আওয়ামী লীগ হোক। অবশ্যই আওয়ামী লীগ এখন ক্ষমতাসীন, তাদের মজবুত ঘাঁটি, অনেক উন্নয়নের অংশীদার তারা, কিন্তু সবকিছু সত্ত্বেও অতীতের রাজনীতি দেখলে বাংলাদেশের বোঝা যায় যে দুই দলে, দুই যেটা আপনারা বলছেন দুটোই মূল দল, তারা কিন্তু সবসময় জোট বেঁধেছে। তো আমরা এবার প্রশ্নকর্তার প্রশ্ন নিয়েই যাব যে বিএনপির কেন এটা এখন জোট বাঁধার প্রয়োজন হলো।
মোস্তফা ফিরোজ কি একটু আলোকপাত করবেন এই বিষয়টি?
জি, আমি আমি যুক্ত করতে চাচ্ছি, কিছুক্ষণ আগে যে ঢাকা থেকে যে শ্রোতা আপনাদের সাথে যুক্ত হয়েছে, হঠাৎ করে বিএনপির প্রতি তার অনেক বেশি দুর্বল মানে আবেগ,
যাই হোক সেটা থাকতেই পারে, হ্যাঁ বলুন,
বেনিফিট হচ্ছে। কিন্তু আমি বলতে চাই এখানে বিএনপির কি বেনিফিট হয়েছে, এটা কিন্তু বিএনপি খুব ভালো মতো জানে। এখন হঠাৎ করে দেখি যে আওয়ামী লীগের অনেক নেতাই এই আফসোস হতাশা করেন, আয় বিএনপি কেন এই কাজটা করলো, বিএনপি কেন ডক্টর কামালকে নেতা মানলো। দেখেন আমি বলি, আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এটা অত্যন্ত একটা ইতিবাচক একটা পরিবর্তন, যে বাংলাদেশের সংবিধান রচয়িতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যারা একদম কি বলে যারা নির্মাণ করেছেন সেই মানুষগুলোকে সামনে তারা আনতে পেরেছেন। আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, ডক্টর কামাল হোসেন, এই মানুষগুলোকে সামনে এনেছেন। এবং এতে আনাতে বিএনপির তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, বরং বিএনপি যদি আলাদা 20 দলের জোটে থাকতো তখন ওই ঢাকা থেকে যে শ্রোতা সেই শ্রোতাই বলতো যে এটা হলো জামাত বিএনপি, অর্থাৎ জামাত বিএনপি মানে যুদ্ধাপরাধী, যুদ্ধাপরাধী মানে খারাপ জিনিস। এই জিনিসটার থেকে আমি মনে করি যে বিএনপি একটা চমৎকার কৌশলী ভূমিকা দিয়েছে, এবং একই সঙ্গে তারা রাজনীতিতে যে আদর্শ, রাজনীতিতে যে উদারতা, সেটিও কিন্তু তারা প্রমাণ রাখতে পেরেছে যে তারা নিজের দলের কোনো নেতাকে না রেখে একটি দল পাবলিক ফিগার, তার হয়তো দল আছে কিন্তু জেতার মতো সামর্থ্য নেই, কিন্তু তার একটা সম্মান আছে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, সেই মানুষটাকে সামনে নিয়ে আসার মতন যে মহত্ত্ব, এই মহত্ত্ব তো অনেক রাজনৈতিক দল দেখাতে পারে না। সুতরাং এই জায়গায় আমি মনে করি কৌশল হিসাবে এটা বিএনপি অনেক ম্যাচুরিটি প্রশ্ন মানে সেটি প্রমাণ দিতে স্বাগত জানানো উচিত আমি মনে করি, যে কারণ আমরা তো এই ধরনের দেখি না। বড় দল হিসেবে বলতে পারতো যে আমার মির্জাফর ইসলাম আলমগীর তিনি হবেন মূল নেতা, সেই কথা তো তিনি বলেননি, বরং কামাল হোসেনকে সামনে এগিয়ে দিয়েছে, আসম আব্দুর রবকে সামনে এগিয়ে দিয়েছে, আপনার মোস্তফা মহসিন মন্টু, মাহমুদুর রহমান মান্না, এই মানুষগুলোকে এগিয়ে দিয়েছে। এতে ক্ষতিটা কোথায়? বরং আমি মনে করবো ক্ষতিটা এখানেই হচ্ছে যে এই ফ্রন্টটাকে স্বাগত জানিয়ে সরকার সামনে আড়াই মাস পর নির্বাচন, সেই নির্বাচনী মাঠে তাদেরকে বাধা দিচ্ছে, তাদেরকে অনুমতি দিচ্ছে না। অথচ দেখেন তত্ত্বাবধায়ক সরকার যদি থাকতো তাহলে তিন মাস সময় আমরা কি দেখতাম, যে তত্ত্বাবধায়ক সরকার শপথ নিত, সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করত, আলোচনা করত, এবং নির্বাচন কমিশন কিছুদিন পর নির্বাচনী তফসিল ঘোষণা করত। তাহলে তো এখন বুঝতে হবে যে এখন যে গভর্নমেন্টটা আছে সেটা যদিও দলীয় সরকার, কিন্তু তাকে অ্যাক্ট করতে হবে, অর্থাৎ তাকে প্রমাণ করতে হবে যে সে তত্ত্বাবধায়ক সরকারের মতন, কিন্তু আমরা কার্যত তা দেখছি না। বরং বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে যে গায়েবি মামলা হচ্ছে, অর্থাৎ মানে প্রায় 3-4 হাজার মামলা হয়েছে, সেখানে তাদের 3-4 লাখ নেতা কর্মী আসামি। তাহলে এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? তাহলে তত্ত্বাবধায়ক সরকারের থেকে যে দলীয় সরকার যে ভালো, এটা কিভাবে তারা প্রমাণ করবেন? আমার প্রশ্ন হলো এটি।
আচ্ছা, আমাদের আরো একজন শ্রোতা আছেন, তার সঙ্গে তার প্রশ্ন নিয়ে আবার ফিরে আসি।
হ্যালো,
আব্দুল্লাহ বলছিলাম চুয়াডাঙ্গা থেকে।
হ্যাঁ আব্দুল বলেন।
আমাদের ধর্মীয় যেসব প্রধান প্রধান উৎসব আছে তার থেকে বড় উৎসব ছিল বাংলাদেশের নির্বাচনের উৎসব। আমরা বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেখেছি যে একটা বড় উৎসব হয়ে দাঁড়ায় নির্বাচন, কিন্তু বিগত সময়গুলোতে এবং চলতি যে আসন্ন যে নির্বাচন, এর নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভিতরে কৌতূহল থাকলে খুব একটা উৎসাহ কিন্তু নেই। তার কারণ এখানে সবকিছুই একটা বিশেষ কারণে একপেশে হয়ে গেছে। আর আজকে বাংলাদেশে একটা জোট গঠন হয়েছে, এই জোটের নেতাদের মানে চরিত্র হনন করার চেষ্টাও করা হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে। তো এক্ষেত্রে মনে হয় যে মানে আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিভাবে কেমন হবে এ সম্পর্কে মানুষের সন্দেহ থেকে যাচ্ছে। আজকে প্যানেলে যারা আছেন তারা খুব সুন্দর বলছেন, তাদেরকে ধন্যবাদ। আর নির্বাচন কমিশনের যে অস্থিরতা চলছে সে বিষয়ে তাদের মন্তব্য আমি জানতে চাচ্ছি।
নির্বাচন কমিশন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আব্দুল্লাহ।
আব্দুল্লাহর কথা ঠিকই যে আসলে নির্বাচন যখন হয় তার এক বছর আগে থেকে উৎসব শুরু হয়, ইভেন আমেরিকাতে পর্যন্ত, যেখানে মানুষের অত আগ্রহ নাই তারপরে এখানে উৎসব হয়। আমাদের বাংলাদেশের নির্বাচনের আড়াই মাস বাকি, এখনো তেমন উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে না, এই কথাই আপনি বললেন। আর নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলেছেন, মানে প্রশ্ন করেছেন, তুলেছেন বললে অন্যরকম মিনিং হয়।
আমি কি নির্বাচন কমিশন নিয়ে,
জি একটু বলুন,
হ্যাঁ বলুন
জি। দেখেন সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই সময় নির্বাচন কমিশনের রোলটা হবে প্রধান, এখানে সরকার হচ্ছে নিয়মতান্ত্রিক, একটা রুটিন মাফিক তারা কাজ করার কথা, এবং নির্বাচন কমিশন আস্তে আস্তে সে তার কাজগুলো গুছিয়ে নেবে, অর্থাৎ সংস্থাপন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এদের যে পুলিশ এবং প্রশাসনের যে সহযোগিতা সেইগুলো নিয়ে যে তারা নির্বাচনী পরিকল্পনাটা করবে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেই নির্বাচন কমিশনের একজন কমিশনার যার একটি সাংবিধানিক শপথ আছে তিনি বলছেন যে তার সেখানে কথা বলার অধিকার নেই। তাহলে একজন নির্বাচন কমিশনার যখন এই কথা বলেন যে তার কথা বলার অধিকার নেই এবং তিনি নোট অফ ডিসেন্ট দিয়ে যখন বের হয়ে আসেন, তাহলে সেই নির্বাচন কমিশন কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো, নির্বাচনের অধিকারগুলো, ভোটের অধিকারগুলো তারা প্রয়োগ করবেন? আবার ওই কমিশনের একজন আরেকজন কমিশনার, মহিলা কমিশনার, তিনি আবার বলছেন যে কি বলে মানব তালুকদার যে কথা বলেছেন সেটি অসাংবিধানিক। কেন? তিনি জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র এই মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের আওতায় আনতে হবে, এই কথাটা অসাংবিধানিক। অথচ আমরা জানি যে নির্বাচন যখন হয় তখন তো নির্বাচন কমিশন নিজে নির্বাচন করে না, নির্বাচনটা করে প্রশাসন এবং পুলিশ। তো সুতরাং প্রশাসন এবং পুলিশকে যদি, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীকে যদি নির্বাচন কমিশন তার আওতায় না আনতে পারে, যেটা সংবিধানে আছে, যেটা নির্বাচন কমিশনের বিধিতে আছে, তাহলে কিভাবে? তাহলে নির্বাচন কমিশনারই তার নিজের ক্ষমতাটা তিনি প্রয়োগ করতে চান না। এই অবস্থায় আপনি কিভাবে আশা করেন যে এই নির্বাচন কমিশনের নেতৃত্বে একটি ভালো এবং একটা সুন্দর নির্বাচন হবে, সেই নিয়ে তো একটা সংশয় থেকে যাচ্ছে।
নির্বাচন কমিশন সম্পর্কে আমি বলতে চাচ্ছি যে নির্বাচন কমিশন হবে স্বাধীন, তারা স্বাধীনভাবে তাদের যে রাষ্ট্রীয় যে নীতিমালা, যে আইন কানুন, একটা নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য সেটা তারা প্রয়োগ করবে। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না আজকে যতদিন হলো যে এই নির্বাচন কমিশন কাজকর্ম চালিয়ে যাচ্ছে তার মধ্য দিয়ে এ ধরনের বড় কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। আর বাংলাদেশের নির্বাচনে এর আগেও আমরা দেখেছি এটা সাধারণ মানুষের দাবি, বিরোধী শিবিরের দাবি। যদি আমরা মনে করি যে সেনাবাহিনী আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরপেক্ষ প্রতিষ্ঠান, তাহলে জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে কেন এটা নিয়োগ করা যাবে না এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য? এই দাবি সাধারণ মানুষের, এটা সবারই। তো এই এই দিকটা নির্বাচন কমিশন দেখছে না। নির্বাচন কমিশন যে মেরুদণ্ড সোজা করে যে শক্তভাবে তাদের অবস্থান সাধারণ মানুষকে জানানো, সেটা তারা এখনো জানাতে পারছে না। আর অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে সরকার 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচন যেভাবে করেছে সেই কি পথে হাঁটছে, তারা একই স্রোতে দ্বিতীয়বার সাঁতার কাটার চেষ্টা করছে বলে আমার মনে হচ্ছে।
দেশের জনগণ এটা
বারবার সাঁতার কাটা যায় না, এবং বিএনপির ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে। বিএনপি 2014 সালে নির্বাচন বর্জন করেছে, এবার আমার মনে হয় না তাদের উচিত হবে নির্বাচন বর্জন করা জোরবদ্ধ ভাবে। যারা ত্যাগী কর্মী, এখানে কোনো মনোনয়ন বাণিজ্য বা অন্য কোনো সূত্র অবলম্বন না করে যারা ত্যাগী নেতা, অভিজ্ঞ নেতা, তাদেরকে যদি নির্বাচনে তারা মনোনয়ন দেয়, তাহলে হয়তো এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সরকার যতই চেষ্টা করুক না কেন, সাধারণ মানুষ তাদের রায় সঠিকভাবেই দিবে, সেখানে সরকারও
সেটাই আশা করা যায়,
জিতে আসতে পারে, বিএনপিও জিতে আসতে পারে তাদের জোট নিয়ে।
আমি
এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, এবং সেই ছেড়ে দেওয়ার পর নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে দেশের মানুষকে যে হ্যাঁ, নির্বাচন সঠিকভাবে হচ্ছে, নিয়মমাফিক হচ্ছে, এবং তারা স্বাধীনভাবে কাজ করছে।
আশা করা যায় বাংলাদেশের নির্বাচন কমিশন সেটাই করবেন, সেটাই কাম্য সবার। আর আমি শ্রোতা বন্ধুদের এবং দর্শকদের মনে করিয়ে দিচ্ছি আপনারা আলাপনের আলোচনায় বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে বিরোধী দলের ঐক্যজোট এবং এই বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতির বিষয় নিয়ে আলোচনা শুনছেন। আপনারা সরাসরি আমাদের কাছে স্টুডিওতে টেলিফোন করতে পারেন 2026193062, এই নম্বরে 2026193062 সরাসরি ফোন করতে পারেন, অথবা আপনারা ফেসবুকেও মন্তব্য প্রশ্ন করতে পারেন এই মুহূর্তে।
এবং আজকে আমাদের আলোচনায় দুজন অতিথি আছেন, ঢাকা থেকে বাংলা ভিশনের হেড অফ নিউজ মোস্তফা ফিরোজ, এবং নিউ ইয়র্ক থেকে আছেন সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডক্টর ওয়াজেদ খান। আচ্ছা আপা, ডক্টর ওয়াজেদ খান একটু আগে বাংলাদেশের জনগণের বিষয়টি বলছিলেন যে তারা হয়তো তাদের একটি চাওয়া পাওয়ার ভিত্তিতে নির্বাচনের পরিবেশ হয়তো বদলে যেতে পারে বা আচ্ছা এই নির্বাচনে
সেটা অতীতে আমরা দেখেছি, হয়েছে অনেকবার।
আমি
নির্বাচন যেভাবেই পরিচালনা করুক না কিন্তু মানুষ যদি ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে নির্বাচনের যে ফলাফল সেটা সঠিক পথেই যাবে।
আচ্ছা, আমি মোস্তফা ফিরোজের কাছে একটি প্রশ্ন করতে চাই, যেটি সেটি হলো যে বাংলাদেশে আমি এ পর্যন্ত জেনেছি প্রায় 10-10.5 কোটির মতো ভোটার, নিবন্ধিত ভোটার, এবং এই 10,41,000 কত যেন টোটাল নাম্বারটা মনে নেই, কিন্তু এর ভেতরে 60% হচ্ছে তরুণ, একেবারে তরুণ ভোটার। তো তরুণরা বিভিন্ন সময়ে, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি বিভিন্ন আন্দোলনে বিভিন্ন দাবি
দাওয়া। এখানে আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই, এই মুহূর্তে যেহেতু মানে আগামীকালই আফগানিস্তানের নির্বাচন হচ্ছে এবং দক্ষিণ এশিয়ার একটি দেশে নির্বাচন হচ্ছে, এবং সেখানে কিন্তু তরুণ প্রার্থী যারা 30-এর কম বয়স, যারা 25-30 বছর, সেই বয়সী তরুণরাই কিন্তু এগিয়ে এসেছে রাজনীতিতে বিভিন্ন পদের জন্য এবং সংসদ জয় করার জন্য,
শুধু ভোটার হিসেবে নয়।
সেই তরুণের প্রভাবটা কি এবারের বাংলাদেশের নির্বাচনে আমরা দেখতে পাবো
কিনা? আচ্ছা, দুজন কথা বললে শোনা যাচ্ছে না,
শোনা যাবে না, প্লিজ প্লিজ প্লিজ।
দুটি বড় আন্দোলন হয়েছে, একটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, আরেকটি হচ্ছে সড়ক নিরাপত্তা আন্দোলন, এবং এই দুটি আন্দোলনে কিন্তু লক্ষ লক্ষ তরুণ তারা অংশ নিয়েছে। তো এরা কিন্তু, এদের মধ্যে একটা বড় অংশ ভোটার, এবং তারা কিন্তু এক কথে আন্দোলন করতে যেয়ে কিন্তু তারা দেশের রাজনীতির গতি প্রকৃতির সঙ্গে তারা কিন্তু মিশে গেছে। তারা কিন্তু এখন বিবেচনা করবে যে তাদের অধিকার, মানুষের অধিকার, এইগুলো প্রতিষ্ঠার জন্য কোন দলকে, কোন সরকারকে ক্ষমতায় আনা দরকার। এবং আমি মনে করি যে এই দুটি আন্দোলনের মধ্যে দিয়ে তরুণ সমাজ রাজনৈতিকভাবে সচেতন হয়েছে। এর আগে পর্যন্ত যে পরিস্থিতিটা ছিল যে তারা অত্যন্ত রাজনীতি বিমুখ ছিল, বিশেষ করে প্রচলিত যে রাজনীতি নীতি আমরা বিএনপি এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে আমরা দেখেছি, তার প্রতি একটি বিতঃসদ্য ছিল যে তারা মনে করতো এই দুটি দল শুধুমাত্র ক্ষমতা রাজনীতি করে, তারা মানুষের জন্য কোনো কাজ করে না। কিন্তু সেই ধারণা কিন্তু এখন পরিবর্তন হতে শুরু করেছে, কারণ তারা নিজেরা যখন এখন রাজনীতিতে যুক্ত হয়েছে তখন তারা নিজেরা চিন্তা করছে যে তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য অ্যাটলিস্ট ন্যূনতম পর্যায়ে কোন দল বা কোন সরকার আসা উচিত এবং তার পরবর্তী পর্যায়ে তাদের কি করা উচিত। এই চেতনাটা কিন্তু এখন তরুণদের মধ্যে জাগ্রত হয়েছে, এবং আমার ধারণা যে আগামী নির্বাচনে এই তরুণদের একটা বড় ভূমিকা থাকবে,
সেটাই আশা করা যায়। কারণ আমরা আফগানিস্তানে যেমন বললাম যে 25-30 বছর বয়সী প্রার্থীরা এবং তাদের
50%
নেতৃত্বে আসতে চান।
আমাদের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে যে জোট হয়েছে বা সরকারের যে জোট আছে, আমরা অতীতেও 10টি জাতীয় সংসদ নির্বাচন দেখেছি, সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে রাষ্ট্রের যে কিছু কিছু বিষয়ে যে পরিবর্তন সংস্কার যেটা আজকের যুগের সাথে তাল মিলিয়ে করা প্রয়োজন, যেটা আজকের নতুন প্রজন্ম চাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। আমরা আমরা যদি দেখি আন্দোলন হয়েছে, কোটা আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে, কিন্তু এই যে তরুণ সমাজ তারা কি চাচ্ছে? আমরা আজকে 7-11 দফা বা সরকারের যে উন্নয়নের যে জোয়ারের যে বিভিন্ন বার্তা আমরা দেখতে পাচ্ছি, এগুলোতে তো তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা বা তাদের আশা আকাঙ্ক্ষার যে বিষয়গুলো এখানে কিন্তু কোথাও উঠে আসেনি। এই বিষয়গুলো তাদেরকে নিয়ে আসতে হবে। আমরা সরকার হয়তো পরিবর্তন হবে, হয় বিএনপি আসবে বা আওয়ামী লীগ আসবে বা জোট যারাই আসুক, কিন্তু মৌলিক কিছু বিষয়ে যদি পরিবর্তন না আসে, আজকে মনে করেন একজন এমপি মারা গেলে তার ছেলে স্ত্রী তারা এমপি হচ্ছে, তরুণ প্রজন্মের যারা শিক্ষিত বা যাদের ভিতর যে প্রতিভা আছে তাদেরকে সেখানে আসতে দেওয়া হচ্ছে না, কোনো দলেই না, না আওয়ামী লীগ না বিএনপি, এখানে তাদেরকে উন্মুক্ত করে দিতে হবে। আমেরিকায় আপনার কৃষ্ণাঙ্গ বারাক ওবামা প্রেসিডেন্ট হতে পেরেছে, বাংলাদেশে সেই সম্ভাবনা নেই। আপনার কারো যদি তরুণ প্রতিভা থাকে তাদেরকে বিএনপি বা আওয়ামী লীগ বলেন কোনো দলের ভেতর ঢুকে নেতৃত্ব গ্রহণ করা বা নেতৃত্বের শীর্ষ পর্যায়ে বা মধ্য পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা যেখানে আছে তারা সেগুলোকে লক করে রেখেছে, এদেরকে ঢুকার কোনো প্রয়োজন নেই, প্রয়োজনে তাদেরকে রাস্তায় বিভিন্ন আন্দোলনের সময় তাদেরকে কাজে লাগায়। এই বিষয়গুলো যদি পরিবর্তন না আনতে পারে তাহলে এই তারা রাজনীতি বিমুখ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000-45,000 ছাত্র পড়াশোনা করে, কতজন রাজনীতি সম্পৃক্ত সেটা নিয়েই এই বিষয়গুলো আমার মনে হয় যদি সচেতন না হয় রাজনীতিবিদরা, এখন কামাল হোসেন সাহেবের বয়স প্রায় 90 কাছাকাছি, বি চৌধুরী ওনার 90 বছর বয়স, এই যে যারা আছে তাদের চিন্তা চেতনা এবং নতুন প্রজন্মের চিন্তা চেতনার একটা সমন্বয় ঘটাতে হবে। তারা পুরনো চিন্তা করে সেইভাবে রাষ্ট্র কাঠামো চাপে পরিচালনা করার চিন্তা করছে। আফগানিস্তানে নির্বাচন হবে, সেখানে তরুণ প্রজন্ম এগিয়ে আসছে। আমরা বাংলাদেশে বিশেষ করে যারা দেশের বাইরেও আছে তাদেরকেও আপনার আমন্ত্রণ জানাতে হবে। আজকে যতই অভিজ্ঞ হোক বা যতই বুদ্ধিমত্তা সম্পন্ন হোক, রাজনৈতিক সচেতন হোক, কোন দলই আওয়ামী লীগ বিএনপি অন্যান্য দল তাদেরকে এই রাজনীতির ভিতর সম্পৃক্ত করছে না।
জি না, আপনার এই আশঙ্কার কথাটা কিন্তু মোস্তফা ফিরোজ একটু আগে আশাবাদ ব্যক্ত করলেন যে
প্রতিবন্ধকতা বা এক ধরনের বন্ধাত্ব রাজনীতির ভিতর এসেছে, এটা যদি উন্মুক্ত করে দেওয়া না হয় তাহলে আমাদের রাজনীতি, সরকার হয়তো পরিবর্তন হবে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন একটি দল আসবে, কিন্তু যে ন্যাশনাল যে কনসেনসাস, জাতীয় যে সমঝোতার যে বিষয়টি, সেটা ওইভাবেই থেকে যাবে
না। আমরা এবারকার নির্বাচনে কিছুটা হয়তো প্রতিফলন দেখতে পাবো,
আমরা দেখার আশা করি।
হ্যাঁ বলো, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, লাইনে আছেন একজন শ্রোতা।
হ্যালো, হ্যালো,
জি আমি মোস্তফা ফিরোজ।
আমরা আছি ভালো, আপনি কি বলতে চাচ্ছেন আজকে?
আচ্ছা, আমি মতামত দিতে চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে গল্পটা, বাংলাদেশ যে স্বাধীনতার যে বিষয়টা, সেটা তো একেবারে মৌলিক। এখানে তো কোনো দল বা বিদলের যে মানে বিপরীত মুখে কোনো গল্প এখানে নাই, তো এইটাকে এখন পর্যন্ত ইস্টাবলিশ কেন করা যাচ্ছে না? যে ব্যাপারটা, যেমন বিএনপি আসলে আজকে আমরা দেখি যে কোনো অফিস আদালত থেকে বিএনপি আসলেই বঙ্গবন্ধু ছবিগুলো নেমে যায়, বা এই যে ব্যাপারগুলো, এইটাতে স্বাধীনতা এবং বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ব্যাপারগুলো খুবই সমর্থক একটা শব্দ, তাই এইটাকে কেন ইস্টাবলিশ করা যাচ্ছে না?
খুব ভালো প্রশ্ন
করেছেন। আমি একটু বলতে চাই, এই জন্য আমি বললাম যে জাতীয় সমঝোতা দরকার। আজকে যদি বঙ্গবন্ধু জাতির পিতা হন তার ছবি থাকবে, এবং একটি বৃক্ষতে একটি বাগান হয় না। আমরা আজকে বাংলাদেশের যে রাজনীতিতে যেটা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে একটি বৃক্ষই একটি বাগান, না এটা হয় না। হয়তো এক জাতীয় অনেকগুলো বৃক্ষতে একটি বাগান হতে পারে, অথবা বিভিন্ন ধরনের বৃক্ষতে একটি বাগান হতে পারে। এখন বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রীয় পর্যায়ে শুধু একজন ব্যক্তির অবদান যদি আপনার সবকিছু থেকে বলা হয়, তাহলে মুক্তিযুদ্ধের যারা স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, স্বাধীনতার ঘোষক কে, সেনাপতি কে ছিলেন, তাদেরকেও এখানে সম্পৃক্ত করতে হবে, তাদেরকেও রাষ্ট্রীয় মর্যাদাসীন করতে হবে। এই কারণে যদি এটা হয়, এটা যদি ফিক্সড করা হয় যে হ্যাঁ আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা মুসলিম জনতা মৌলানা ভাসানী, মুক্তিযুদ্ধের সেনাপতি এম এ জে উসমানী, এই বিষয়গুলো রাষ্ট্রীয়ভাবে স্বতঃসিদ্ধ হয়ে যাবে। এ নিয়ে পরবর্তীতে কেউ কোনো সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু এটার পরিবর্তন এই বিষয়গুলোকে আপনার ফিক্স করতে হবে। এগুলো যদি ফিক্স না করা হয় তাহলে এই সরকার যাবে, আবার ওই ছবি নামবে, আবার এয়ারপোর্টের নাম বদল হবে, আবার সেতুর নাম বদল হবে, সব কিছু আবার পরিবর্তন হবে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা এখানে ব্যয় হবে।
মনে হয় যে বাংলাদেশের আপামর
যে একটা ই প্রয়োজন ন্যাশনাল কনসেনসাস, সেটার মধ্য দিয়ে কিছু কিছু চ্যাপ্টার ক্লোজ করতে হবে, এবং নতুন নতুন কিছু চ্যাপ্টার, অতীতমুখী রাজনীতি শেষ করে আমরা ভবিষ্যতে কি করব সেই রাজনীতির দিকে দৃষ্টিপাত করতে হবে।
আচ্ছা, আমরা একটু মোস্তফা ফিরোজের বিশ্লেষণ,
বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং নতুন যারা এগিয়ে আসছেন তারা এদিকে মনোযোগ দেবেন। এবং বাংলাদেশে দেখেন মুক্তিযুদ্ধ নয়, স্বাধীনতার আগেও যে বাংলা ভাষার নিয়ে যে আন্দোলন হয়েছে সবকিছুতে কিন্তু তরুণরাই এগিয়ে এসেছেন, তো সেই সমাজ আবারও সজাগ হবেন এবং এগিয়ে আসবেন দেশ গড়ার দিকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেলিম কি বলছেন?
ওই একই প্রশ্নে আমি একটু মোস্তফা ফিরোজের কাছে যেতে চাচ্ছি যে আপনি,
আমাদের হাতে কিন্তু খুব সময় নেই, 4 মিনিট
4 মিনিটের মতো সময় আছে, আপনি কি একটু আলোকপাত করবেন?
কোন বিষয়টি?
ওই যে প্রশ্ন করলেন জুলহাস, যে আমাদের
আমি মনে করি যে বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনা শুধু এখন না, আপনি বিগত সময়ে বলেন, এখন বঙ্গবন্ধুর নাম বললেই মুক্তিযোদ্ধা বিষয়টি তা না, বঙ্গবন্ধু একটি একটা আদর্শিক ধারণা, যেটি যার মধ্যে দিয়ে বাংলাদেশের 72 সংবিধান সেটি রচিত হয়েছে। কিন্তু সেই সংবিধানের যে মূল স্পিরিট গণতন্ত্র, সেই গণতন্ত্রটা কোথায়, সেই গণতন্ত্রের চর্চাটা কোথায়, স্বাধীন ভোট কোথায়? তাহলে আপনি মুখে বঙ্গবন্ধু বলছেন, মুখে মুক্তিযুদ্ধের কথা বলছেন, স্বাধীনতার কথা বলছেন, ভারত ভারত হওয়ার দাবি করছেন, কিন্তু আমাদের যে 72 যে সংবিধান তা আদর্শ, স্বাধীন বিচার বিভাগ, বিচার ব্যবস্থা, একদম যে ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, তার স্বাধীনতা, নির্বাচন কমিশনের স্বাধীনতা, সভার কথা বলার স্বাধীনতা, সভা সমাবেশের অধিকার, স্বাধীন নির্বাচন ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো গুড়িয়ে দিয়ে আপনি শুধুমাত্র বঙ্গবন্ধুর নাম বলবেন, মুক্তিযুদ্ধের কথা বলবেন, স্বাধীনতার কথা বলবেন, এটি কি বাস্তবসম্মত? এটা তো হলো না। তার মানে আপনি তো মুখে বলছেন, অর্থাৎ আপনি ব্যবহার করছেন বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে আপনি রাজনৈতিকভাবে অপব্যবহার করছেন। কেউই কিন্তু, শুধু আমি বলবো এখন না, শুধু আওয়ামী লীগ যে ভুল করছে তা না, অতীতেও আপনি দেখেন বিএনপির সময়ও সেই যে সাম্যের কথা, অর্থাৎ সবার যে গণতান্ত্রিক অধিকার কথা বলার, স্বাধীন সার্বভৌম সংসদ, এই কনসেপ্টের জায়গায় তো রাজনৈতিক দলগুলো নেই। সুতরাং যে কথা শ্রোতা বলেছেন যে এই ব্যাপারে একটা সমঝোতা হওয়া দরকার, আমার আলোচনা করার দরকার, অনেকেরই সম্মান যে একটি গাছ দিয়ে একটি বাগান হয় না, অনেকগুলো গাছ থাকলে একটি বাগান হয়, তাহলে সবসময় সাথে মর্যাদা দিতে হবে, তার মধ্যে হয়তো একটি গাছ অনেক বড়, সেই বড়টারও মর্যাদা থাকবে, ছোট গাছগুলোরও মর্যাদা থাকবে। সেই ব্যাপারে যে রাজনৈতিক যে সমঝোতা, আমাদের 72 সংবিধান,
আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার যদি সংকল্প রাজনৈতিক দলগুলোর থাকে, তাহলে নিজ দলের ভিতর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আওয়ামী লীগ বিএনপি যে দলই হোক না কেন। স্বেচ্ছাচারিতা দলের ভিতর যদি থাকে, যদি পরিবারতন্ত্র দলকে গ্রাস করে, তাহলে সে রাজনীতি আপনার বিকশিত হতে পারবে না, আর গণতন্ত্র বিকশিত হতে পারবে না। গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয়, আমরা যতই নির্বাচন করি না কেন, আমরা যতই আন্দোলন করি না কেন, সেটা হয়তো সরকার পরিবর্তন হবে, কিন্তু দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।
আমাদের কিন্তু এবার শেষ করতে হয়,
জোয়ার বইছে, আরেকদিকে দেখেন
ধন্যবাদ আপনাদের
দুজনকে, ভাটা পড়েছে, এই ভাটা কোথায় গিয়ে ঠেকবে সেটা সময়ই হয়তো
বলবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর,
অসংখ্য ধন্যবাদ সেলিম। তুমি,
আমি শুধু নাম বলে দেই, আজকের আলোচনা সবাই উপভোগ করেছেন, আমাদের ফেসবুকে যারা সরাসরি আলোচনা দেখেছেন তাদের ভিতরে শেষের দিকে দুই তিনজনের নাম বলি, মাসুম বিল্লাহ মাজেদ, শঙ্কর হালদার, আব্দুল হাই শিকদার, মোহাম্মদ আবদুল্লাহ, আজিজুল হক, শামীম উদ্দিন শ্যামল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সময়ের অভাবে সবাইকে অ্যাকনলেজ করতে পারলাম না।
তুমি আরো দুই একজন নাম বলতে পারো এখন,
আমি প্রোডাকশনে চলে যাই, বাকিটা আপনি বলে আমার মনে হয় যে পরবর্তী অনুষ্ঠানে আমরা,
যাই হোক, আমাদের যারা প্যানেলে ছিলেন দুজনকে আপনাদের, আপনারা সময় করে আমাদের মূল্যবান তথ্য আপনাদের কাছ থেকে জানলাম,
দুজনকে ধন্যবাদ, ধন্যবাদ দীপু সাহেবকে, নিউইয়র্কে আসলে দেখা হবে,
না তা তো হবেই, তবে আপনারা বললেন আপনারা নির্বাচন, হ্যাঁ না আমাদেরও ভালো লাগলো, কারণ নির্বাচন সম্পর্কে এখন থেকে জল্পনা কল্পনা তো শুরু হয়েছে তা নয়, অতীতে মানে যখন ঐক্যজোট গঠন হলো, জাতীয় ঐক্যজোট, তখন থেকেই সবার মনে প্রশ্ন দেখা দিয়েছিল যে কতদিনে কি হবে, এখন আগামী মাসে তফসিল ঘোষণা করা হবে, তারপরে ডিসেম্বরের নির্বাচন আমাদের অপেক্ষা করতে হবে, এরপর বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেয় সেই দেখার অপেক্ষায় রইলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আলাপনের আলোচনা আজ এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।